বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় আসতে হলে কোন কোন বিষয় বিবেচনায় রাখতে হবে তা নিয়ে কথা বলছি সিডনি ভিত্তিক বাংলাভাষী মাইগ্রেশন এজেন্ট জনাব ফিরোজ মাহমুদের সঙ্গে। ফিরোজ মাহমুদ, SBS বাংলায় আপনাকে স্বাগতম। বাংলাদেশ থেকে অনেকেই অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে চান, তাদের প্রতি আপনার পরামর্শ কি?
আমরা যেমন আসছি মনে করেন 32 years ago, তখন তো আমরা স্টুডেন্ট ভিসার যে রিকোয়ারমেন্টস গুলি ছিল সেগুলি তুলনামূলক ভাবে, যেমন টাকার অঙ্কে, মনে করেন যে প্রতি কোর্সের জন্য, সে ফর এক্সাম্পল কোর্স যদি 1 বছরের হয়, তখন আপনার থাকা খাওয়ার জন্য আমাদের সময় লাগতো $7,000, এখন সেটা সেটা বেড়ে গিয়ে এখন $20,000 হয়েছে। এই হলো ডিফারেন্স। আর একটা বড় মেজর ইস্যু যেটা, সেটা হলো আমাদের সময় কিন্তু আপনারা অনসরে স্টুডেন্টরা কখনোই অ্যাপ্লাই করতে পারতো না। আমরা কোনো কারণে হয়তো একবার আমরা ডেভিড বিটেল নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি মারা গেছেন, উনি খুব নাম করা ইমিগ্রেশন কনসালটেন্ট, তা আমরা ওভারসিজ স্টুডেন্টরা তখন গিয়েছিলাম ওনার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য। উনি আমাদেরকে বললো যে দেখো, আই এম নট গোনা ওয়েস্ট মাই টাইম বিকজ ইউ গাইজ কুডন্ট অ্যাপ্লাই এনিওয়ে, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি। সুতরাং আমাদের সময় কিন্তু ওই যে এই ওভারসিজ স্টুডেন্টরা অনশোরে অ্যাপ্লাই করতে পারতো না। এখন এরপরে যে রেগুলেশনটা চেঞ্জ হয়েছে, স্টুডেন্ট ভিসা রেগুলেশন, সেটাতে আপনার ওই স্টুডেন্টদের অনশোরে অ্যাপ্লাই করার সুযোগটা দেওয়া হয়েছে। ওই সুযোগে কিন্তু আমাদের থাউজেন্ডস অফ স্টুডেন্টস আপনার অনশোরে পড়ালেখা করে তারপরে সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লাই করে পারমানেন্ট রেসিডেন্সি পেয়ে গিয়েছে। কিন্তু এখনো সেই প্রভিশনটা আছে, কিন্তু প্রভিশনটা থাকলেও আপনার স্কিল মাইগ্রেশনের যে পয়েন্টিং সিস্টেমে গিয়ে স্টুডেন্টদের এখানে একটু প্রবলেম হয়ে যায়, কারণ আপনার আগে যে পয়েন্টিং সিস্টেম যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার টোটালি ডিফারেন্ট এখন। আগে যেমন প্রফেশনের উপর বেস করে কিছু পয়েন্ট দেওয়া হতো, সেটা কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, বুঝছেন তো। কাজেই আপনার এখন ওভারসিজ স্টুডেন্টরাও যদি ওভারসিজ স্টুডেন্ট হিসাবেও আসে এবং তারা যদি প্রপার কোয়ালিফিকেশনও নেয়, সেই ক্ষেত্রে দেখা গেছে তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম হয়ে যায়। সেটা হলো যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদের থাকে না। এখন ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যে নাম্বার দেওয়ার প্রভিশন আছে আর কি পয়েন্ট টেস্টে, সেই পয়েন্টটা তাদেরকে অন্যভাবে অ্যারেঞ্জ করতে হয়, কারণ ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর থাকে না। তারা তো পড়ালেখা করার জন্য আসছে, তারা তো কাজ, কেউ কেউ হয়তো কাজ করতে পারে কিন্তু কেউ কেউ কাজ করে নাই, মোস্ট অফ দ্য কেসেস তারা কাজ করে নাই, তারা সরাসরি পড়ালেখা করতে আসছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি পড়ালেখা করার পরে সে অনশোরে, যেমন গ্রাজুয়েট স্কিল ভিসাটা, এখন গ্রাজুয়েট স্কিল ভিসাই বা কতদিন থাকবে সেটাও একটা চিন্তার ব্যাপার। গ্রাজুয়েট স্কিল ভিসা সেটা 18 মাস থেকে 2 বছর তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয় আফটার কোয়ালিফিকেশন, আফটার কমপ্লিশন অফ দ্য কোর্স। এখন সেই পিরিয়ডে যদি সে আপনার ওই লোকাল এক্সপিরিয়েন্স এবং তার এডুকেশনের সাথে রিলেটেড কোনো জব করতে পারে, সেই ক্ষেত্রে সে পয়েন্ট ক্লেম করতে পারে। আদারওয়াইজ আপনার জব অভিজ্ঞতা, জব এক্সপিরিয়েন্স এর ক্ষেত্রে সে কোনো পয়েন্ট ক্লেম করতে পারতেছে না।
তার মানে আপনি বলছেন যে কোনো একটা ছাত্র অস্ট্রেলিয়াতে এলো, তারপর সে পড়াশোনা শেষ করলো, কিন্তু শেষ করার পরে সে এখানে কিছুদিন থাকার অনুমতি পাবে এবং সে যদি তখন তার লাইনে কাজ করে এক্সপিরিয়েন্স নেয়, তাহলে হয়তো সে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য চেষ্টা করতে পারবে। কিন্তু যদি সে ভিন্ন কাজ করে, যেমন 7-Eleven এ কাজ করলো বা কোনো অড জব করলো, তাহলে সেটা তার এই পয়েন্ট সিস্টেমে কাজে আসবে না।
সেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি এক্সপিরিয়েন্স হিসেবে আপনি দেখাইতে পারবেন না, কারণ আপনি একজন অ্যাকাউন্টিং পড়ছেন। আপনি যদি বলেন যে আমি ওইখানে ইয়া করছি, ওই যে কি বলে আপনার একটা ক্যাফেতে কাজ করছি, তাইলে দইব না। এখন সেই প্রভিশনটা নাই, আগে যেমন ছিল আমার এক নিস, সে যেমন মনে করেন যে রিজিয়নে গিয়ে সেখানে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স করছে একটা পেট্রোল পাম্পে। সেই সময় কিন্তু লটা ওই রকম ছিল যে হোয়াটসোএভার যদি ট্যাক্স পেইড হয়, তাহলে সেই জবটা অনশোরের জব এক্সপিরিয়েন্স হিসেবে পয়েন্ট ক্লেম করতে পারতো, কিন্তু সেই প্রভিশনটা এখন আর নাই।
এখন পড়াশোনার ফিল্ডেই কাজ করতে হবে।
এক্স্যাক্টলি, আপনার রেলিভেন্ট হইতে হবে ইমিগ্রেশন ল এর, এই জায়গাটা একটু প্রবলেম হয়েছে। আর সেকেন্ড থিং হইলো IELTS is a real pain, I'm telling you. IELTS এর ব্যাপারে যেমন মনে করেন IELTS threshold criteria হচ্ছে 6, কিন্তু 6 এ আপনার কোনো পয়েন্ট নাই। আগে যেমন ছিল 6, আপনি যদি পয়েন্ট ক্যারি করতেন তাহলে পয়েন্ট টেস্টে সেখানে 6 স্কোর থাকলে IELTS, তাহলে আপনি নর্মালি 10 পয়েন্ট ক্লেম করতে পারতেন, কিন্তু এখন সেই প্রভিশনটা নাই। এখন আপনার 6 হলো threshold criteria, যদি 6 থাকে তাহলে আপনি স্কিল মাইগ্রেশনে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, বাট ইউ ক্যান not claim any points on that
তার মানে সবকিছু যদি ঠিক থাকে সেক্ষেত্রেও এই একটা নিয়মের কারণে 10 পয়েন্ট এমনি পিছিয়ে গেল তারা।
পিছিয়ে গেল এখন কাজেই, এখন 10 পয়েন্ট যদি আপনার ল্যাঙ্গুয়েজে আনতে হয় তাহলে আপনাকে 7 ব্যান্ড ক্যারি করতে হবে, ইন ইচ ফোর ব্যান্ডে 7 স্কোর করতে হবে, ইন ইচ ব্যান্ড আপনাকে 7 স্কোর করতে হবে, তাইলে আপনি 10 পয়েন্ট ক্লেম করতে পারতেছেন। কিন্তু প্রভিশনে আরেকটু জিনিস আপনার এখানে একটু আপনি পজিটিভও বলতে পারেন, সেটা হলো যে আপনি যদি 8 পান তাইলে কিন্তু আপনি বেশ পয়েন্ট পাইয়ে যেতেছেন, আপনি বিরাট অঙ্কের পয়েন্ট আপনার স্কোরে চলে আসতেছে। 20 পয়েন্ট আগে তো ছিল 25, এখন 20 করছে, তো 20 পয়েন্ট আসলে তো আপনি অনেকটা কাভারেজ করলো। কিন্তু সেই ক্ষেত্রে আপনি চিন্তা করেন কতজন স্টুডেন্ট আছে, দে ক্যান অ্যাচিভ 8 স্কোর ইন ইচ ব্যাচ, আইডিএস এর ক্ষেত্রে বলতেছি। এখন আমাদের নিচের যে প্রবলেমটা হয়েছিল সে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া অনুসারে এইখানেই আপনি অ্যাপ্লাই করতে পারতো, শুধুমাত্র তার একটি প্রবলেম ছিল যে সে ইচ ব্যান্ডে 6 পায় নাই, 3টাতে 6 পাইছে, একটাতে 5.5 পাওয়ার জন্য তাকে কি কি করতে হয়েছে, তার ভাইকে রিজিয়নে চলে যেতে হয়েছে, তাকে রিজিয়নে চলে যেতে হয়েছে, রিজিয়নে তাকে কাজ করতে হয়েছে, এবং তার ভাইয়ের স্পন্সর রিজিয়নাল রিলেটিভস স্পন্সরশিপ নিতে তারপরে গিয়ে কভার করছে। কিন্তু প্রবলেমটা ছিল কোথায়, শুধু একটি ব্যান্ডে সে আপনার 5.5 পাইছে, দ্যাটস অল। যদি সে 6 পায় যেত তাইলে কিন্তু সে সবকিছু কভার করতেছিল। এখন এই সমস্ত ইস্যুগুলি তো আছে, কিন্তু তারপরেও বলতে হবে যে ইয়েস স্টিল দেয়ার ইজ এ চান্স টু অ্যাপ্লাই অনশোর, যেটা আমাদের সময় ছিল না। আমরা যখন 32 বছর আগে আসছি তখন আমাদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর আতিক, তো উনি আবার তখন ওই যে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের আপনার গোল্ড মেডেলিস্ট। তো আমরা তখন বলতাম যে তাইলে আপনি অ্যাপ্লাই করেন না কেন সিটিজেনশিপ অস্ট্রেলিয়ান পার্মানেন্ট রেজিডেন্সের জন্য, উনি বলছে যে না আমাকে এখন চলে যেতে হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডে উনি অ্যাপ্লাই করলো, নিউজিল্যান্ডের রেসিডেন্সি পেয়ে গেল, তারপর নিউজিল্যান্ডের ইউনিভার্সিটিতে সে চাকরি পাইলো, সেখান থেকে আবার সে অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে তাকে আসতে এজ এ পার্মানেন্ট রেজিডেন্ট, ইভেন দো সে গোল্ড মেডেলিস্ট। সুতরাং এই প্রবলেমটা তো আর স্টুডেন্টদের নাই, এখন একদিকে প্রবলেম নাই আরেকদিকে প্রবলেম অ্যারাইজ করতেছে। তো এইটাই এখন ইমিগ্রেশনের রেগুলেশন যেভাবে চেঞ্জ হইতেছে, ওরা যেকোনো সময় যেকোনো রুলস যেকোনো রেগুলেশন যেকোনো ক্লোজ যেকোনো সাব ক্লোজ তারা চেঞ্জ করতে পারে, চেঞ্জ করলে তার তখন আমাদের কিছু করার থাকে না, অনেকে এই ইনোসেন্ট ভিকটিম হয়ে যায়। এগুলি তো আছে, এখন এগুলোর মধ্যেই থাকতে হবে, এগুলোর থেকেই আপনার বেনিফিটটা ফাইন্ড আউট করে নিতে হবে। হ্যাঁ, এবং এখন আবার যেমন আপনার 457 ভিসার এগেনস্টে আরো 2টা ভিসা হয়েছে, ওই 457 অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, একটা হচ্ছে শর্ট টার্ম স্কিল শর্টেজেস ভিসা 2 বছরের, আর একটা মিডিয়াম ও লং টার্ম স্কিল শর্টেজেস ভিসা এটা 4 বছরের। তবে এটাতে এখন একটা প্রভিশন আছে, আপনার 3 বছর পর আপনি পার্মানেন্ট রেসিডেন্স এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। লং টার্ম মিডিয়াম ও লং টার্ম স্কিল শর্টেজেস ভিসা,
এটা তো মূলত ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকম যারা হাই লেভেলের প্রফেশনাল তাদের সুবিধা, কিন্তু যারা অন্যান্য কাজ করে যেমন মনে করেন যে কেউ শেফের কাজ করে, কেউ হয়তো এখানে ফিজিওথেরাপির কাজ করে, কেউ এখানে কার্পেন্টার, তাদেরকে তো মনে হচ্ছে যে 2 বছরের যে শর্ট টার্ম ভিসা সেটা দেওয়া হচ্ছে, তাদের জন্য তো মনে হয় যে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়াটা কঠিন হয়ে যাবে, কোনো নিশ্চয়তা
নেই। সবসময়ই কঠিন হয়ে যাবে, কারণ পার্মানেন্ট রেসিডেন্সির জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন তো সমস্ত স্কিল মাইগ্রেশনের সমস্ত রেগুলেশনগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে, বুঝছেন না? যেমন মনে করেন আগে যেমন আপনার 457 ভিসাতে 5.5 হইলে হইতো, এখন তো সেটা নাই, এখন তো 6 হইতে হবে।
মানে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, পাশাপাশি
ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বিগেস্ট ব্যারিয়ার। আমি জানি না কেন অস্ট্রেলিয়ানরা এই যে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে এত এমফেসিস দিচ্ছে, কারণ ইংলিশ ব্যাকগ্রাউন্ড ইংল্যান্ডে কিন্তু IELTS এর কোনো দ্বারও দাঁড়ায় না এরা, বুঝছে না? ক্যানাডাতে IELTS অতটা কার্যকরীও না, বুঝছে না? তো আমি জানি না কেন অস্ট্রেলিয়ানরা শুধু এই যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে এত ইয়ে।
বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী অস্ট্রেলিয়াতে আসতে চান এবং পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান, তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? সাবজেক্ট চুজ করা থেকে শুরু করে পার্মানেন্ট রেসিডেন্সি পর্যন্ত
তাদের জন্য আমার পরামর্শ হইল, ফ্রম দ্য ভেরি বিগিনিং এ আপনাকে দেখতে হবে কোন সাবজেক্ট পড়লে আপনি অস্ট্রেলিয়াতে গিয়ে পড়লে আপনি স্কিল মাইগ্রেশনের জন্য আপনি নিজেকে ইজিলি প্রিপেয়ার করতে পারবেন, এবং কোন সাবজেক্টে পড়ালেখা করলে কোন কোন প্রফেশনটা এইখানে আপনার শর্টেজেস লিস্টে আছে, এবং সেইখানে আপনার এটা পড়ালেখা করলে এটার রিকোয়ারমেন্টস কি তুলনামূলক ভাবে কম কিনা সেটাকে আমার স্টাডি করতে হবে। প্লাস আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি, আমাদের সময় আমরা যেমন দেখছি, আমরা আমাদের সাথে অনেক স্টুডেন্টই আসছিল যারা ক্রাইকস রেজিস্টার্ড না, কমনওয়েলথ এডুকেশন রেজিস্টার্ড কোর্স নাই, এবং কোর্স থাকলে হয়তো পরে দেখা গেল যে আপনার ওই ইনস্টিটিউটেরই ক্রাইকস রেজিস্ট্রেশন নাই, উইচ ইজ কমনওয়েলথ এডুকেশন রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন আছে কিনা সেটা মোস্ট ইম্পর্টেন্টলি দেখা দরকার আমি মনে করি।
এখন তো এটা না থাকলে স্টুডেন্ট ভিসাই দিবে না,
এটাই করা উচিত ছিল বহুত আগে। আমি
না এখন ওয়েবসাইটে পরিষ্কার লিখে দিয়েছে যে এটা না হলে তো ভিসাই দিবে না, এখন
না ভিসা দেওয়ার কোন যুক্তিও তো নাই, কারণ এখানে এসে তখন স্টুডেন্টরা বিরাট একটা বিপদে পড়ে যায়, কারণ অনসরে এডুকেশন করলো সবকিছুই করলো, করার পরে দেখা গেল যে ওই এডুকেশনের কোনো ভ্যালু দিচ্ছে না ইমিগ্রেশন, বিকজ দে আর নট রেজিস্টার্ড বাই দা ক্রাইকস। এখন এই ধরনের সমস্যাগুলি আগে থেকে চিন্তা করে আসতে হবে, এবং যখনই তারা বাংলাদেশ থেকে ওভারসিজ থেকে আসবে তখন তারা যেমন স্টুডেন্ট কনসালটেন্টদের সাথে কথা বলবে, সিমুলটেনিয়াসলি আমি মনে করি ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট তাদের ইমিগ্রেশন কনসালটেন্টদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে কথা বলা ডিসিশন নেওয়া দরকার, কারণ ইমিগ্রেশনের সেক্টর যে জিনিসগুলি দরকার সেগুলি স্টুডেন্ট কনসালটেন্টরা মোস্ট অফ দ্য কেসেস নাও জানতে পারে। সেই ক্ষেত্রে যেমন স্টুডেন্ট কনসালটেন্টদের কাজ হলো আপনার একটা স্টুডেন্ট বাংলাদেশ থেকে নিয়ে আসলো এখানে অস্ট্রেলিয়াতে, এবং সে যেন ইনস্টিটিউটে ঠিক মতো যাচ্ছে কিনা, এবং তার এডুকেশন এবং কোর্সের সাথে তাকে ক্লিপিং করা যাচ্ছে কিনা, এইগুলি তাদের মেজর জব। কিন্তু ফার্দার মোর ফার্দার ইন দ্য ফিউচার ইমিগ্রেশন ওয়েন দ্য স্টুডেন্টস কাম অ্যাক্রস উইথ দ্য ইমিগ্রেশন থিং, তখন কিন্তু ইমিগ্রেশন ম্যাটারটা বিরাট বড় হয়ে দাঁড়ায় যায়। এই জন্য আমি মনে করি ওভারসিজ থেকে স্টুডেন্ট হিসাবে আসার জন্য, কারণ ইজ হিউজ মানি ইনভলভ, এখন তো মনে করেন কাজ করার অনুমতি তো 20 ঘন্টার বেশি পাওয়া যায় না, এবং 20 ঘন্টায় আপনি যে পরিমাণ কাজ করবেন সেই পরিমাণ সেই পয়সা দিয়া আপনি টিউশন ফি জীবনেও কভার করতে পারবেন না, কারণ যেই কোর্স আমরা করছি আপনার মনে করেন যে 32 ইয়ার্স আগে যেই কোর্স আমি করছি সেই কোর্স আমি 1 ইয়ারের কোর্স করছি $3,500 দিয়া, এক্স্যাক্টলি সেম কোর্স অস্ট্রেলিয়ান সিটিজেনদের জন্য এখন $50,000, এবং মোস্ট অফ দ্য কেসেস আমরা আপার মিডল ক্লাসের স্টুডেন্টরাই আসি। সুতরাং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এত টাকা পয়সার ইনভলভমেন্ট যখন, তখন আগে থেকেই এই এডুকেশন কনসালটেন্ট প্লাস ইমিগ্রেশন কনসালটেন্টদের সাথে জয়েন্ট কোলাবোরেশনে সে যদি একটা ডিসিশন নেয়, আমি মনে করি না সে ইন দ্য ফিউচার অস্ট্রেলিয়াতে যখন আসবে তার তেমন একটা বিগ প্রবলেম হবে, কারণ প্রবলেমগুলি সে আগে থেকে আইডেন্টিফাই করতে পারবে ইমিগ্রেশন রিলেটেড, এবং যেগুলি প্রত্যেকটা স্টুডেন্টই কাম অ্যাক্রস আফটার দ্য এডুকেশন ইন অস্ট্রেলিয়া তাদেরকে আপনার ইমিগ্রেশন লয়ের সংস্রবে আসতেই হচ্ছে, ইমিগ্রেশন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন রেগুলেশনের ইন্টারাকশনে তাদেরকে যাচ্ছে চাইতে হচ্ছে পার্টিসিপেট করতে হচ্ছে, কারণ মোস্ট অফ দ্য কেসেস আমাদের দেশের স্টুডেন্টরা মনে করে 100% তারা মনে করে যে আমরা ওইখানে যাইতেছি আমরা একটা পার্মানেন্ট রেসিডেন্সি এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, বা পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে অস্ট্রেলিয়াতে থাকার আপনাদের হয়তো বা একটা সুযোগ, এইটাই হলো আমাদের মূলত উদ্দেশ্য। যদি সেই উদ্দেশ্য থাকে তাহলে আমি অবশ্যই 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 বলবো যে ইমিগ্রেশন কনসালটেন্ট এবং স্টুডেন্ট কনসালটেন্ট এই দুইজনের জয়েন্ট কোলাবোরেশনে তাদের কনসালটেন্সি নেওয়া উচিত বাংলাদেশে থাকাকালীন সময়ে।
জনাব ফিরোজ মাহমুদ, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য।